হে প্রভু, যদিও আমি একটি ভয়ঙ্কর অবস্থায় বাস করছি, তবুও জড়জাগতিক জীবনের অন্ধকূপে পুনরায় পতিত হওয়ার জন্য আমি আমার মাতৃগর্ভ থেকে নির্গত হতে চাই না। আপনার বহিরাঙ্গ প্রকৃতি দৈবী মায়া তৎক্ষণাৎ নবজাত শিশুকে আচ্ছন্ন করবে এবং সে তৎক্ষণাৎ মিথ্যা পরিচিতির দ্বারা প্রভাবিত হবে, যা থেকে নিরন্তর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়ার সূচনা হয়। আপনারা বলবেন, অতএব হে প্রভু, যদিও আমি একটি ভয়ঙ্কর অবস্থায় বাস করছি, তবুও জড়জাগতিক জীবনের অন্ধকূপে পতিত হওয়ার জন্য আমি আমার মাতৃগর্ভ থেকে নির্গত হতে চাই না। আপনার বহিরাঙ্গ প্রকৃতি দৈবী মায়া তৎক্ষণাৎ নবজাত শিশুকে আচ্ছন্ন করবে এবং সে তৎক্ষণাৎ মিথ্যা পরিচিতির দ্বারা প্রভাবিত হবে, যা থেকে নিরন্তর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হওয়ার সূচনা হয়। শিল প্রভুপাত্র তাৎপর্য, শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন ততক্ষণ সে অত্যন্ত সংকটজনক এবং ভয়ঙ্কর অবস্থায় থাকে, কিন্তু তার লাভ এই হয় যে সে ভগবানের সঙ্গে তার সম্পর্কের শুদ্ধ চেতনা জাগরিত করে এবং তার উদ্ধারের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। কিন্তু জন্মগ্রহণের সময়ে সে যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে তখন মায়ার প্রভাব এত প্রবল হয় যে সে তৎক্ষণাৎ তার দ্বারা আচ্ছন্ন হয়ে তার দেহকে তার প্রকৃত স্বরূপ বলে বিবেচনা করতে শুরু করে। মায়া মানে হচ্ছে অলীক, অর্থাৎ প্রকৃত পক্ষে যার অস্তিত্ব নেই। জড়জগতে সকলেই তার দেহকে তার স্বরূপ বলে মনে করে। আমি এই শরীর, মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসা মাত্রই শিশুটির এই অহংকার আচ্ছন্ন চেতনার উদয় হয়। মা এবং অন্যান্য আত্মীয় স্বজনেরা শিশুটির প্রতীক্ষা করে এবং তার জন্ম হওয়া মাত্রই মা তাকে দুধ খাওয়ায় এবং অন্যান্য সকলে তার দেখাশোনা করে। জীব শীঘ্রই তার প্রকৃত স্থিতি ভুলে যায় এবং দেহের সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। সমগ্র জড়জগৎ হচ্ছে এই দেহাত্ম বুদ্ধির বন্ধন। প্রকৃত জ্ঞানের অর্থ হচ্ছে আমি এই দেহ নই, আমি পরমেশ্বর ভগবানের শাশ্বত বিভিন্ন অংশ, আমি চিন্ময় আত্মা, এই চেতনা বিকশিত করা। প্রকৃত জ্ঞান হচ্ছে ত্যাগ অথবা এই দেহকে নিজের স্বরূপ বলে স্বীকার না করা। মায়া বা বহিরঙ্গ শক্তির প্রভাবে জীব তার জন্মের পরেই সবকিছু ভুলে যায়। তাই শিশুটি ভগবানের কাছে প্রার্থনা করছে যে সে মাতৃগর্ভ থেকে বেরিয়ে না এসে বরং সেখানেই থাকবে। কথিত আছে যে সুখদেব গোস্বামী এই কথা বিবেচনা করে 16 বছর তার মাতার গর্ভে ছিলেন। তিনি মিথ্যা দেহাত্ম বুদ্ধির বন্ধনে আবদ্ধ হতে চাননি। মাতৃগর্ভে এই জ্ঞানের অনুশীলন করে 16 বছর পর সেখান থেকে বেরিয়ে আসা মাত্রই তিনি তৎক্ষণাৎ গৃহত্যাগ করেছিলেন, যাতে তিনি মায়ার প্রভাবে আচ্ছন্ন হয়ে না পড়েন। ভগবদ গীতাতেও মায়ার প্রভাব বিশ্লেষণ করে বলা হয়েছে দূরত্বয়া, কিন্তু কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা দূরতিক্রম মায়াকে অনায়াসে অতিক্রম করা যায়। সে কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে, মামেবেজে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে শরণাগত হন তিনি জীবনের এ ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে পারেন। মায়ার প্রভাবেই কেবল জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায় এবং তার দেহকে তার প্রকৃত স্বরূপ বলে মনে করে এবং তার দেহের সঙ্গে সম্পর্কিত পত্নী, সন্তান, সমাজ, বন্ধু এবং প্রেমের পরিচয়ের মাধ্যমে নিজের পরিচয় খোঁজে। এইভাবে সে মায়ার মোহময়ী প্রভাবের শিকার হয় এবং সংসার চক্রে তার জড়জাগতিক জীবনের বন্ধন আরো সুদৃঢ় হয়। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুখম করথিবা আচলম পঙ্গুর লঙ্ঘায়তে গিরিং তৎকৃপাতমহম বন্দে শ্রীগুরুদিনতারিণাম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যেশ্বরম তমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাক স্বামীনীতি নামিনে তম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনী গৌরকথা ধামদায় নগর গ্রমতারিণী। শ্রীমদ ভাগবতের এই অধ্যায়ে কপিল মুনি মাতা দেবহূতিকে জীবের গতি সম্বন্ধে ব্যাখ্যা করছেন। আমরা কদিন যাবৎ যে শ্লোকগুলো আলোচনা করছি সেখানে গর্ভস্থ শিশু ভগবানের কাছে প্রার্থনা করছেন। তো অনেকে প্রভুপাদ বলছেন যে গর্ভস্থ শিশু কি করে প্রার্থনা করতে পারে, প্রভুপাদ তাৎপর্যে বলছেন আগের শ্লোকের তাৎপর্যে যে কি করে একটা 10 মাসের শিশু ভগবানকে প্রার্থনা করতে পারে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করছেন যে এই যে প্রার্থনা এটা যে সকলে করতে পারবে তার গ্যারেন্টি নেই, কিন্তু যারা যে সমস্ত জীব ভগবানের ভক্ত হয়তো পূর্বজীবনে ভক্তি জীবন সম্পূর্ণ করতে পারেনি, সেই সমস্ত বিশেষ ভগবত কৃপা ধন্য জীবেরা এইভাবে মাতৃগর্ভে ভগবানের কাছে প্রার্থনা করেন। এইখানে যে প্রার্থনা এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রার্থনা। তো বদ্ধজীব মাতৃগর্ভে প্রার্থনা করছে ভগবানের কাছে যে আমি মাতৃগর্ভেই থাকবো। আমরা কিন্তু মাতৃগর্ভে কিরকম অবস্থা সেটা আমরা শুনেছি। তো বলছে যে জীব যখন শরীর লাভ করে মাতৃগর্ভে তখন সে কোথার মধ্যে ভেসে থাকে, বলছে মূত্র মল এবং রক্ত এই তিনটের সংমিশ্রণে যে জিনিসটা তৈরি হয় তার মধ্যে ভাসমান থাকে মাতৃগর্ভে, জঘন্য অবস্থা। কিন্তু সেই জঘন্য অবস্থাতে থাকা সত্ত্বেও সে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসতে চাইছে না, তার মানে যখন আমরা বেরিয়ে আসবো তার মানে সেই অবস্থাটা আরো খারাপ হবে, তাই তো? মানে বেরিয়ে আসতে চাইবে না কেন? আমরা যখন একটা ভালো জায়গায় থাকি তখন খারাপ জায়গায় যেতে চায় না। শ্রী রাধা মাধব অষ্টসখীবৃন্দ শ্রীমান মহাপ্রভু কি এই জন্য বদ্ধজীব দেখছে ভগবানের কৃপায় যদিও সে মাতৃগর্ভে আছে, মাতৃগর্ভে মূত্র তারপরে রক্তের মধ্যে আছে, কিন্তু তা সত্ত্বেও সে সেখানে থাকতে চাইছে। কারণ বলছে যদি আমি এখানে আছি যদিও খারাপ অবস্থাতে আছি কিন্তু আমার ভগবত স্মৃতি আছে, ভগবানের কাছে প্রার্থনা করতে পারছে, তার অবস্থাটা যে খুব খারাপ সেটা বুঝতে পারছে। কিন্তু সে যদি বেরিয়ে আসে মাতৃগর্ভ থেকে তখন ভগবানের যে দূরতিক্রম্য মায়া আবরাত্মিকা মায়া তাকে আচ্ছাদিত করে দেবে এবং তখন সে ভুলে যাবে তার প্রকৃত স্থিতি। তো সেটা সেই অবস্থাটা মাতৃগর্ভে ওই মূত্র রক্তের মধ্যে থাকার থেকেও খারাপ, সেই জন্য এই শিশুটি মাতৃগর্ভ থেকে বেরোতে চাইছে না। তো প্রভুপা তাৎপর্য উদাহরণ নিচ্ছেন সুখদেব গোস্বামীর, যে সুখদেব গোস্বামীও সেই মাতৃগর্ভে থাকতে চেয়েছিল, 16 বছর মাতৃগর্ভে ছিল। কারণ বলছে আমি যদি মাতৃগর্ভ থেকে বেরিয়ে যাই তাহলে যদি আমার মায়ার প্রভাবে প্রভাবিত হয়ে পড়ি, এজন্য তিনি বেরোতে চাইছিলেন না। যখন ভগবান এসে তাকে গ্যারান্টি দিলেন না না তুমি মায়ের দ্বারা প্রভাবিত হবে না, তখন সে মাতৃগর্ভ থেকে বের হলো এবং অদ্ভুত শিশু বেরিয়ে সঙ্গে সঙ্গে বনে গমন করছে, জন্মগ্রহণ করেই বানপ্রস্থ আশ্রম, তাই তো? ব্রহ্মচারী গৃহস্থ কোনো কিছু প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে বানপ্রস্থ এবং সন্ন্যাস। এটা হচ্ছে ভগবানের মুক্ত আত্মা উনি, এই জন্য তাদের পক্ষে এটা সম্ভব। ঠিক একইভাবে যারা এইভাবে প্রার্থনা করে তারাও সাধারণ জীব নয়, তারাও ভগবানের কৃপাধন্য জীব, তারা ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে যখনই জীব মাতৃগর্ভ থেকে এই জগতে প্রকাশিত হয় অর্থাৎ জন্ম লাভ করে তখন তার প্রথম অহংকার অর্থাৎ অজ্ঞান, সেটা প্রভুপাদ বলছেন যে সে মনে করে সে দেহটাই হচ্ছে তার স্বরূপ, দেহাত্মবুদ্ধি, অর্থাৎ দেহকে সে নিজের আত্মা অর্থাৎ দেহকে তার স্বরূপ বলে মনে করে এবং সেটি হচ্ছে মায়ার আবরাত্মিকা শক্তির প্রভাব। এবং তার ফলে জীব এই জগতের বিভিন্ন বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে। তো তার মধ্যে 2টি আসক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেহের ভিত্তিতে, একটি হচ্ছে টাকা পয়সা এবং আরেকটি হচ্ছে আত্মীয় স্বজন বিশেষ করে স্ত্রী, তাদের প্রতি আসক্তি আমাদের জন্মায় তীব্রভাবে। তো কলিযুগে প্রভুপাদ বলছেন যে টাকার প্রতি আসক্তি মানুষের অত্যন্ত প্রবল। উদাহরণ দেওয়া হচ্ছে অতীতে মানুষ যা রোজগার করতো সব ভগবানের সেবায় নিয়োজিত করত, ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছেন, সমস্ত কিছু ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত। কিন্তু সেই অবস্থা আস্তে আস্তে সময়ের কালের প্রভাবে কি হয়, আমাদের গুণগত মান কমতে থাকে, এটা হচ্ছে কালের প্রভাব। আগে মানুষ সমস্ত টাকা পয়সায় ভগবানকে ভগবানের সেবায় নিয়োজিত করত, তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উদাহরণ দেওয়া হচ্ছে যে মানুষ একটা গোল একটা সার্কেল তৈরি করে, বৃত্ত বৃত্ত তৈরি করে টাকাটাকে উপরে ছুড়ে দিল, যে টাকাটা এই সার্কেলের মধ্যে পড়বে সেটা হচ্ছে ভগবানের, আর যেটা সার্কেলের বাইরে পড়বে সেটা হচ্ছে আমার, হচ্ছে দ্বিতীয় স্থির। তারপরে সময় আরো পরিবর্তিত হচ্ছে, তো মানুষের টাকার প্রতি আসক্তি ভগবানকে দিতে চায় না, তখন কি করবে, তখন আর বৃত্ত থাকে না, বৃত্ত থাকে একটা লাইন হয়ে যায়, স্ট্রেট লাইন, তো স্ট্রেট একটা লাইন কাটে দাগ, তো টাকাটা উপরে ছুড়বে, তো যে টাকাটা ডান দিকে পড়বে সেটা হচ্ছে ভগবানের, আর যে টাকাটা বাঁ দিকে পড়বে সেটা হচ্ছে আমার, এটা হচ্ছে পরবর্তী স্টেজ। এবং তার পরবর্তী স্টেজ এখন কলিযুগে হচ্ছে টাকা উপরে তুলে দেবো ছুড়ব, যেটা ভগবান ধরতে পারবে সেটা ভগবানের, বাকিটা আমার। তো কলিযুগে মানুষ ভগবানকে টাকা দিতে চায় না, সবকিছু নিজের জন্য ভোগ করতে চায়, এত আসক্তি, এটাকে বলা হয় লোভ, টাকার প্রতি লোভ মানুষের খুব বেশি। সেরকম একটা কাহিনী আছে যে দুটো বন্ধু হাঁটছে একসঙ্গে, একটা বন্ধু দেখছে যে অন্য যে বন্ধু তার মুখটা খুব অত্যন্ত দুঃখে পরিপূর্ণ আছে, খুব দুঃখ। তো বন্ধুটা জিজ্ঞেস করছে, হে বন্ধু তোমার এত দুঃখ কিসের? বলছে, না আমার খুব দুঃখ। কি দুঃখ? না, 3 সপ্তাহ আগে আমার দাদু মারা গেল। ও তাই? তো কি হলো, দাদু মারা গেল? তো দাদু মারা গেল, কিন্তু মারা যাওয়ার সময় আমার জন্য $25,000 রেখে গেল। তো বলো, ভালো তো, দাদু মরেছে তো $25,000 রেখে গেছে, তো ভালো খবর। তারপর বলছে, না আমার আরো দুঃখ। কি দুঃখ? বলছে, না 2 সপ্তাহ আগে আমার জেঠু মারা গেছে। তো জেঠু মারা গিয়ে আমার জন্য $50,000 রেখে গেছে। বলছে, তো আরো আনন্দের সংবাদ, $25,000 + $50,000, $75,000 হয়ে গেছে তোমার। বলছে, না তাও আমার দুঃখ। কেন দুঃখ? বলছে, গত সপ্তাহে আমার কাকু মারা গেছে, তো কাকু মারা গিয়ে আমার জন্য $1,00,000 রেখে গেছে। দারুণ সংবাদ, তুমি এত দুঃখ করছো কেন? বলছে, দুঃখ করবো না, এই সপ্তাহে কেউ মরছে না। এই হচ্ছে আমাদের লোভের অবস্থা, আমাদের লোভ যত পাই, লোভের কোনো সীমা নেই। এটা $1,00,000 হলে $2,00,000 চাই, $2,00,000 হলে $5,00,000 চাই। টাকার যে বাসনা অত্যন্ত দুর্দৈব, সহজে যেতে চায় না। কিন্তু ভগবানকে টাকা যে আমরা দিতে চাই না, কিন্তু ভগবানকে টাকা দিলে আমাদের কোনো লোকসান নেই, লাভ, সেটা মানুষ বুঝতে চায় না। ও আমার টাকাটা চলে যাবে, ভগবানকে দিয়ে দিলাম, সবসময় এরকম ভাবে। তো নৃসিংহ পুরাণে একটা কাহিনী ব্যাখ্যা করা আছে, একটা প্রেমিক প্রেমিকার কাহিনী। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তো ছেলেটা মেয়েটাকে একটা গোলাপ ফুল দেবে, একটা গোলাপ ফুল সংগ্রহ করে সে মেয়েটাকে দিতে যাচ্ছে। তো যাওয়ার সময় হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ প্রচন্ড ঝড় বৃষ্টি এবং নদীতে জল বেড়ে গেছে, হঠাৎ বন্যা হচ্ছে, যেতে পারছে না, তো জল আস্তে আস্তে বাড়ছে, খুব চেষ্টা করছে সাঁতার কেটে কেটে যেতে, কিন্তু জল এত দূর অব্দি চলে এসেছে। তো তখন কি করবে, ওই ফুলটা তো হাতে ধরে আছে, তখনও প্রেমিকাকে দেবে, তখন যখন আর সে মরে যাবে, তো মরে যখন যাবে সে শেষ অবস্থাতে, তখন বলছে, নারায়ণ অর্পণমস্তু, তো ভগবানকে অর্পণ করেছে মরার আগে। তো তারপরে জলে সে ডুবে মারা গেছে, তো মরে গেছে। তো পাপী লোক ছিল, তো যমরাজরা এসে তাকে, যমদূতরা এসে তাকে যমরাজের কাছে নিয়ে গেছে। তো যমরাজ বিচার করছে, বলছে, তুমি খুব পাপ করেছ, কিন্তু মৃত্যুর সময় তুমি একটা ভালো কাজ করেছ, যে কোনো কারণেই হোক তুমি গোলাপ ফুলটা নারায়ণ অর্পণ করেছ, তার জন্য তুমি কিছুক্ষণের জন্য স্বর্গে যেতে পারবে, এখন আর পাপের জন্য তোমাকে পাপ ফল ভোগ করতে হবে নরকে, তো তুমি কোনটা আগে চাও? তখন বলছে আমি কিছুক্ষণ স্বর্গে যেতে চাই। তো স্বর্গে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো স্বর্গে নিয়ে গিয়ে তো স্বর্গে তো সুন্দর বাগান, গিয়ে দেখছে তো সুন্দর গোলাপ ফুলের বাগান। তখন সে চিন্তা করলো মনে মনে, দেখছে যে যে বাগানের যে রক্ষণাবেক্ষণ করে তার হাতে একটা, তার কোমরে একটা তলোয়ার বলে সোর্ড, তলোয়ার লেখা আছে। তখন সে দেখছে, সে চিন্তা করছে, আরে আমি ওই বন্যায় ডুবে মরে যাব, সেই জন্য সেই ভয়ে একটা গোলাপ ফুল অর্পণ করলাম ভগবানকে, তারই ফল, তাহলে এখানে এত ফুল। তখন সে কি করছে, নারায়ণ অর্পণ বস্তু, মাধব অর্পণ বস্তু বলে মন্ত্র পাঠ করছে, আর গোলাপের গোলাপ গাছ থেকে গোলাপ কেটে ফেলছে আর ভগবানকে অর্পণ করছে। এবার প্রচুর গোলাপ গাছ, সমস্ত গোলাপ কেটে ফেলেছে এবং ভগবানকে অর্পণ করছে বলে। তখন যমদূতরা এসেছে, তো কারণ স্বর্গের টাইম শেষ, গাছ ফুল কাটা হয়ে গেছে, ভগবানকে অর্পণ হয়ে গেছে, স্বর্গের টাইম শেষ। তখন যমদূতরা এসেছে, আবার বলছে কি ব্যাপার, বলছে না তোমার আবার যে পাপের যে শাস্তি পাওয়ার কথা সেটা পরিবর্তিত হয়ে গেছে। বলছে কেন, যে তুমি এত ফুল অর্পণ করলে, এখন তুমি কিছুকাল তুমি স্বর্গে থাকবে এবং তারপরে স্বর্গের সময় শেষ হয়ে গেলে সরাসরি তুমি বৈকুণ্ঠে গমন করবে। এই হচ্ছে, এইভাবে ফুল অর্পণ করলে বলা হচ্ছে, যদি ভগবানকে অর্পণ করলে এই ফল হয়, যদি স্বইচ্ছায় ভক্তি সহকারে ভগবানকে যদি আমরা কিছু অর্পণ করি তাহলে তার কি ফল হবে। এগুলো গল্প তো, পুরাণের কাহিনী শুনে মনে হয় যেটা গল্প, কিন্তু এগুলোর মাধ্যম দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করা হয় যে ভগবানকে সেবা করার কত মহিমা, কিন্তু আমরা সেটা করতে চাই না, কৃপণ আমরা, আমরা নানা সবসময় নিজের কাছে রাখবো। তো এটা টাকার প্রতি আসক্তি, সবসময় নিজে ভোগ করতে চায়, এটা আমাদের প্ল্যান প্রোগ্রাম, এটা করলে আমাদের ভালো হবে, সেই জন্য টাকা দিতে চায় না ভগবানকে। রূপ গোস্বামী বললেন যে 50%, তাই তো, ইনকামের 50% ভগবানকে, ভগবানের সেবায় লাগানোর জন্য। কিন্তু প্রভুপাদ দেখলো কলিযুগের মানুষ 50%, বাবা 50% ভগবানকে দিতে হবে, যেন এখন প্রভুপাদ এটাকে 10% করে গেছেন। তো কিছু ভগবানকে দেওয়ার প্রবণতা আমাদের রাখা দরকার, কারণ তার মাধ্যম দিয়ে আস্তে আস্তে আমাদের এই যে টাকার প্রতি আসক্তি, এবং টাকাকে যদি ভগবানের সেবায় না লাগানো হয় তাহলে সেই টাকাটা আমাদের বন্ধনের কারণ হয়, কিন্তু সেই টাকাটা যদি আমরা ভগবানের সেবায় লাগাই তাহলে সেই টাকাটা সুন্দরভাবে ভগবানের সেবায় লাগার ফলে আমি ভগবানের সেবা করি, কিন্তু যে টাকাটা আমাদের বন্ধনের কারণ সেটাই আমাদের মুক্তির দ্বার উন্মোচন করে দেয়। এইভাবে টাকা, প্রভুপাদ বলছেন টাকা, একটা যোগী ছিল, সে খুব অনাসক্ত, সে টাকা স্পর্শ করে না, অনেকে আছে। তো তার একটা ছবি বেরিয়েছে কাগজে, তো প্রভুপাদের এক শিষ্য নিয়ে এসেছে সেই ছবিটা, বলছে দেখুন এই যোগীটা কত অনাসক্ত, সে টাকা স্পর্শ করে না। তো প্রভুপাদ বলছে তুমি আমার আর একটা ছবি তোলো, কিরকম ছবি, সব টাকা নিয়ে আসো, আমি টাকাটা এইভাবে জড়িয়ে ধরে থাকবো, তার ছবি তোলো। তো প্রভুপাদ বলছেন আমার টাকা নিতে অসুবিধা নেই, কারণ তারা জানে না কি করে টাকাটাকে ভগবানের সেবায় লাগাতে হয়। যদি আমরা টাকাটাকে ভগবানের সেবায় লাগাতে না জানি তাহলে সেই টাকাটা বন্ধনের কারণ হবে, কিন্তু যদি আমরা টাকাটাকে ভগবানের সেবায় লাগাতে জানি তাহলে তার মাধ্যম দিয়ে সেই টাকাটা ভগবানের সেবায় নিয়োজিত হয়ে আমাদের ভক্তিকে বর্ধিত করে। এটা হচ্ছে পন্থা। সেটা গেল টাকার প্রতি আসক্তি। আরেকটি আসক্তি হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের প্রতি আসক্তি আমাদের অত্যন্ত তীব্র, এবং তার থেকে বেশি আসক্তি হচ্ছে আমাদের স্ত্রীর প্রতি আসক্তি অত্যন্ত গভীর। এই জগতের বন্ধনের সব থেকে কঠোর বন্ধন এই বন্ধনটা। সেটা কিরকম বন্ধন তাটা কাহিনীর মাধ্যম দিয়ে ব্যাখ্যা করব, তা মনে থাকবে আমাদের। একদিন আকবর আর বীরবল একটা রাস্তা দিয়ে হাঁটছে, তো রাস্তা দিয়ে হাঁটছে, তো হঠাৎ আকবর দাঁড়িয়ে গেছে, তো দেখছে যে একটা খুব হৃষ্টপুষ্ট লোক, খুব শক্তিশালী, বড় চেহারা, তার একটা তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে। তো ঝগড়া হতে হতে স্ত্রীটা এক চড় মেরেছে স্বামীটাকে, কিন্তু স্বামীটা চর খাওয়ার পরে সে কিন্তু বিরাট চেহারা তার, কিন্তু সে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন আকবর বীরবলকে বলছে, এটা কিরকম ব্যাপার বীরবল, যে ছেলেটার এত বড় চেহারা, মেয়েটা চর মেরে দিল আর চুপচাপ বসে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। বলছে এটাই হচ্ছে স্ত্রীর ক্ষমতা স্বামীর প্রতি, বুঝতে পারছেন, এটা খালি ওর না সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আবার বলছে তুমি এটা ফালতু কথা বলো না, বলছে স্ত্রৈণতা এরকম অবস্থা। বলছে না না, আপনার যদি সন্দেহ হয়, আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি যত স্বামী আছে আপনার রাজ্যে ডাকুন। তো ঠিক আছে ডাকো। তো সকলে তখন বীরবলের কথায় আকবর সমস্ত স্বামীদেরকে ডেকেছে তার রাজদরবারে। তো সমস্ত স্বামীরা এসে উপস্থিত হয়েছে সে রাজদরবারে। তো রাজদরবারে উপস্থিত হয়ে আকবর বসেছে রাজদরবারে, বীরবলও আছে। তখন আকবর জিজ্ঞেস করছে যারা স্বামীরা দাঁড়িয়ে আছে, আপনাদের মধ্যে কে কে স্ত্রী যেটা বলে সেই কথা শুনেই আপনি আপনি যা স্ত্রী যেটা বলে আপনি সেটাই করেন, আপনাদের মধ্যে কারা কারা সেরকম আছেন আপনারা এইদিকে চলে আসুন। যারা ওইদিকে দাঁড়িয়ে ছিল এইদিকে চলে আসুন। তো সকলে এইদিকে চলে আসছে। আকবর হচ্ছে এইদিকে সবাই চলে এসছে, তারপর দেখছে একজন দাঁড়িয়ে আছে। আকবর বীরবলকে বলে, দেখলো তো, বললাম না সবাই এরকম করে না, একজন অন্তত পক্ষে তো আছে, সে তার নিজের মতবাদ অনুযায়ী চলে, স্ত্রীর কথা শুনে চলে না। তখন আকবর সেই লোকটাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুমি এইদিকে দাঁড়িয়ে আছো কেন? বলছে না, আমার স্ত্রী বলেছে বেশি ভিড়ের মধ্যে না থাকতে, এই জন্য আমি একটু আলাদা আলাদা আছি। এই হচ্ছে অবস্থা। তো এইটা হচ্ছে জগতের নিয়ম। তো প্রভুপাদ বলছেন যে বড় বড় সারা পৃথিবীকে জয় করছে, বড় বড় বীর শক্তিশালী, কিন্তু সে যখন বাড়িতে যাচ্ছে স্ত্রীর কাছে গিয়ে বাস। অদ্ভুত ক্ষমতা ভগবানের, এটাই হচ্ছে মায়া। মায়া শক্তি এত প্রবল, এই জন্য ভগবান বলছেন, প্রভুপাদ তাৎপর্য বলছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে পুজো প্রপদন্তে মায়া মেতাং শরণতিতে। এই যে আসক্তি, এই যে স্ত্রীর প্রতি শরণাগতি আমাদের, যেহেতু আমরা ভগবানের প্রতি শরণাগত হতে পারছি না, সেজন্য আমাদেরকে ভগবান এই মায়ের প্রতি আমাদেরকে শরণাগত করতে বাধ্য করছে, এবং অত্যন্ত দূরতিক্রম, এটা অতিক্রম করা অত্যন্ত কঠিন। এবং একমাত্র পন্থা হচ্ছে, ভগবান প্রভুপাদ তাৎপর্য বলছেন, এই আসক্তি থেকে মুক্ত হওয়ার একটাই পন্থা হচ্ছে ভগবানের শরণাগতি, আর কোন পন্থা নেই। এবং কলিযুগে এই ভগবানের প্রদর্শিত হরে কৃষ্ণ প্রভুপাদ আগে তাৎপর্য বলছেন, আমরা যদি নাম সংকীর্তনের আশ্রয় গ্রহণ করি, হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা ধীরে ধীরে এই আসক্তি থেকে মুক্ত হতে পারব, অন্য কোনো ভাবে সম্ভব নয়। জয় নৃসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, দাদা মাধব পঞ্চতত্ত্ব কি। সেই যে আসক্তি, মুখ্যত তিনটি আসক্তি, দেহের প্রতি আসক্তি, টাকার প্রতি আসক্তি, টাকার হচ্ছে আত্মীয় স্বজনের প্রতি আসক্তি। কিন্তু আমাদের যার প্রতি আসক্তি থাকার কথা, তার প্রতি আমাদের কোন আসক্তি নেই। যেরকম একটা রাজা ছিল, একজন রাজা, তার চারটে পত্নী, রাজপত্নী। তো সেই রাজা যে প্রথম পত্নীটা অত্যন্ত সুন্দর, অপূর্ব সুন্দরী, এবং সেই সুন্দরী পত্নী যেটা চায় সঙ্গে সঙ্গে রাজা তাকে দিয়ে দেয় যেটা চায়। দ্বিতীয় পত্নীও খুব ভালো, এবং রাজা তারপর তার সে পত্নী যে তার আছে এই জন্য অত্যন্ত গর্বিত, এবং যা রাজা যেখানে যায় সেখানেই সেই পত্নীকে নিয়ে যায়। তৃতীয় পত্নী হচ্ছে অত্যন্ত বুদ্ধিমতী, যখনই রাজা কোনো সমস্যায় পড়ে, কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন সেই পত্নীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। আর চতুর্থ পত্নী যদিও সে রাজাকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু রাজা তাকে পাত্তাই দেয় না, যে ভাবে না যে সেই পত্নীটা আছে, কোনো গুরুত্বই দেয় না। ঠিক আছে, এখন রাজা এইভাবে রাজ্য পরিচালনা করছে, ধীরে ধীরে সময়ের প্রভাবে রাজা বৃদ্ধ হয়েছে, রাজার মৃত্যু হবে, তো রাজা মৃত্যুশয্যায় শুয়ে আছে। তো পূর্বে একটা রীতি ছিল যে যখন স্বামী মারা যায় তখন সতী নারীরা রাজা স্বামীর সঙ্গে সহমরণ করে, মাধব কি যায়। তো রাজা পত্নীদেরকে ডাকছে, তো রাজা প্রথমে প্রথম পত্নীকে ডেকেছে, বলছে যে আমি যখন মারা যাব, আমি তখন চলে যাব, তো তুমি কি আমার সঙ্গে যাবে? তখন পত্নীটা বলছে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমাকে এখনই ত্যাগ করলাম। তো রাজা খুব দুঃখ পেয়ে গেছে, আরে আমি সারা জীবন এর জন্য আমি এত যা চেয়েছে তাই দিয়েছি, আমি যা চেয়েছি, কিন্তু এখন আমার সময় এখন এসেছে, সঙ্গে সঙ্গে আমাকে ত্যাগ করে দিল। তখন মনে দুঃখে সে দ্বিতীয় পত্নীকে ডেকেছে, তো দ্বিতীয় পত্নীকে ডেকেছে, তো দ্বিতীয় পন্ডিতকে জিজ্ঞেস করছে, আমি তো এখন চলে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? বলছে, আমি তোমার সঙ্গে যাব, তুমি মরলে আমি সঙ্গে সঙ্গে আর একটা ছেলেকে বিয়ে করব। তো রাজাটা আরো দুঃখ পেয়ে গেছে। তখন সে মনের দুঃখে তৃতীয় পত্নীকে ডেকেছে, তৃতীয় পত্নীকে ডেকে বলছে যে তুমি কি আমার সঙ্গে যাবে? তখন তৃতীয় পত্নীটা বলছে, ঠিক আছে তুমি যখন বলছো শ্মশান অব্দি যাবো। তারপর রাজা বললো, বাবা ভালো, শ্মশান অব্দি অন্তত পক্ষে যাবে বলছে, কিছুটা ভালো। তখন এখন মৃত্যুর সময় যে চতুর্থ পত্নী যাকে পাত্তাই দেয়নি সারা জীবন, সে চতুর্থ পত্নীর কথা মনে করেছে, চতুর্থ পত্নীকে ডেকেছে, ডেকে বলছে তুমি কি আমার সঙ্গে যাবে? তখন চতুর্থ পত্নী বলছে, তুমি আমাকে চাও বা না চাও, তুমি আমাকে ভালোবাসো বা না ভালোবাসো, আমি সবসময় তোমার সঙ্গে ছিলাম, সবসময় থাকবো, এবং তুমি আমাকে চাও বা না চাও সবসময় তোমার সঙ্গে আমি চলবো। বাহ ভালো। তো তখন রাজার অত্যন্ত আনন্দ হয়েছে। তো এই রাজার চার পত্নী না, আমাদের প্রত্যেকেরই চারটে পত্নী রয়েছে। সে রাজাকে আমাদের জীবাত্মার সঙ্গে তুলনা করা হচ্ছে। তো আমাদের জীবের চারটি পত্নী। তো প্রথম পত্নী হচ্ছে যে রাজা যেটা পত্নীটা যা চায় তা দেয়। তো আমাদের প্রথম পত্নী হচ্ছে আমাদের দেহ। তো আমাদের দেহ সারা জীবন যা চাইছে, চোখ যেটা তাই চাইছে সেটা দেখতে দিচ্ছি, কান যেটা শুনতে চাইছে সেটা শোনাচ্ছি, যেটা জীব যেটা খেতে চাইছে সেটা খাওয়াচ্ছি, যেটা চাইছে দেহ সঙ্গে সঙ্গে সাপ্লাই করছি আমরা। কিন্তু যখন মৃত্যু হবে দেহটাই সবসময় প্রথমে আমাকে ত্যাগ করবে। বলুন, আমি তোমাকে এখনই ত্যাগ করলাম, দেহটা সবসময় সবার আগে আমাদেরকে ত্যাগ করে চলে যায়, ফার্স্ট স্ত্রী। দ্বিতীয় স্ত্রী হচ্ছে রাজা অত্যন্ত গর্বিত সেই পত্নীকে নিয়ে এবং সব জায়গায় তাকে নিয়ে যায়। আমাদের দ্বিতীয় পত্নী হচ্ছে টাকা পয়সা মান যশ প্রতিষ্ঠা। আমরা সকলে টাকা পয়সা চাই, আমরা প্রতিষ্ঠা চাই, আমাদের সম্মান চাই। তো যেখানেই যাই আমরা সেগুলোকে নিয়ে যাই এবং সবাইকে দেখায় যে দেখো আমার কত মান প্রতিষ্ঠা আছে, আমার কত টাকা পয়সা আছে। তো সেইটা কি হয় যখন আমরা মারা যাই, তৃতীয় পত্নী কি বলেছিল, তুমি মারা গেলে আমি আরেকজনকে বিবাহ করব। তো আমাদের টাকা পয়সা সম্মান মৃত্যুর সঙ্গে সঙ্গে অন্যের মালিক হয়ে যায়, তাতে অন্যের সঙ্গে তার বিবাহ হয়। হচ্ছে দ্বিতীয় পত্নী। তৃতীয় পত্নী হচ্ছে আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, পিতা মাতা। তো তারা, তাদের প্রতি আমরা অত্যন্ত কর্তব্য পরায়ণ, স্নেহ পরায়ণ। তখন যখন মৃত্যু হয় আমাদের, তখন তাদের গতি কত দূর হয়? তখন আমাদেরকে পুরাতে নিয়ে যায়, শ্মশানে পুরালো, দু তিন দিন একটু মন খারাপ করলো, আবার যে কাজ সেই। এই হচ্ছে আত্মীয় স্বজনের অবস্থা। তো এই জন্য আমাদের যে প্রকৃত পত্নী, আমাদের যে প্রকৃত বন্ধু চতুর্থ, যাকে আমরা চিনতেই পারি না, মৃত্যুর সময় একটু মনে পড়ে আবার ভুলে যায়, আবার মৃত্যুর সময় মনে পড়ে আবার ভুলে যায়, এইভাবে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে থাকে। তো চতুর্থ পত্নী কি বলেছিল, যে তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। তো চতুর্থ পত্নী হচ্ছে পরমাত্মা। সেই পরমাত্মা হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। তো তার স্মরণে যখন আমরা শরণাগত হব, তার সঙ্গে যখন আমরা বন্ধুত্ব স্থাপন করব, তখনই আমাদের এই যে তিনজন তথাকথিত বন্ধু বা পত্নী এবং আসক্তি আমাদের, তাদের জন্য সারা জীবনটা আমরা ব্যয় করছি, তখন আমাদের সেই আসক্তিটা দূর হবে এবং তখন আমাদের জীবনের যে প্রকৃত সমস্যা, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে আমরা মুক্ত হতে পারব। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত। প্রভুপাদ বলছেন, মনুষ্য জীবন সেই শিক্ষা লাভ করার জন্য কি করে করে কি করে আমাদের এই তিনটি আসক্তিকে পরিত্যাগ করে, বলছে জ্ঞান মানে কি, জ্ঞান মানে বলছেন প্রভুপাদ বৈরাগ্য, ত্যাগ। কি ত্যাগ? দেহাত্মবুদ্ধি ত্যাগ। তাই এই দেহাত্মবুদ্ধি ত্যাগ করার মাধ্যম হচ্ছে আস্তে আস্তে ভগবানের চরণে শরণাগত হওয়া। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেহাত্মবুদ্ধি থাকবে, ততদিন পর্যন্ত আমাদের মনে হবে যে আমি হচ্ছি ভোক্তা, অর্থাৎ আমি প্রভু। জীবের সদুপায় কৃষ্ণের নিত্য দাস, এটা আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের এই তিনটি বিষয়ের প্রতি আসক্তি থাকবে। আমাদের দেহের প্রতি আসক্তি, টাকার প্রতি আসক্তি, স্ত্রীর প্রতি আসক্তি যতদিন থাকবে, আমরা যে ভগবানের দাস সেটা কখনোই আমাদের উপলব্ধি হবে না। আমরা এই জগৎকে ভোগ করার আর এবং জগতের ভোক্তা হওয়ার আমরা চেষ্টা করব। এবং তার কিরকম অবস্থা হয়, একটা সুন্দর গল্প শুনছিলাম যে একটা বড় লোকের, একটা বড় লোক আছে, অনেক টাকার মালিক, তার সুন্দর বাড়ি, বিরাট প্যালেস। তো সেখানে একজন চাকর আছে, সেই চাকর সেখানে কাজ করে। তো চাকর তো ঘর ঘর পরিষ্কার করে। তো ঘর পরিষ্কার করছে, একদিন দেখছে যে বাড়ির মালিক নাই ঘরে। আর সে ঘর পরিষ্কার করছে, বেডরুমটা পরিষ্কার করছে মালিকের, তখন দেখছে আরে কি সুন্দর বিছানা, নরম গদি, ডানলপের গদি, দেখে খুব সুন্দর, বেডশিট পরিষ্কার, দেখে খুব লোভ হয়েছে, বলছে বাহ ভালো তো, এবার কেমন শুতে লাগে, ও তো গ্যারেজে যে ঘুমাই নোংরা জায়গা হয়তো, ওটা দেখে খুব লোভ হয়েছে, তো লোভ হয়ে সেই বিছানায় শুয়ে পড়েছে, আর নরম গদি তো শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে, তো ঘুমিয়ে পড়েছে ভুলেও গেছে যে তাকে যে মালিক চলে আসবে, তো সেই যখন ঘুমাচ্ছে তখন মালিক চলে এসেছে, তো মালিক এসে দেখছে কোথায় গেল, কোথায় গেল লোকটা, তখন দেখছে যে ওর বেডরুমে ওর বিছানায় ঘুমিয়ে আছে, কি রকম অবস্থা, রাগ হয়ে গেছে খুব মালিকের, যে তুমি এত সাহস, তুমি আমার বিছানায় ঘুমিয়ে পড়েছ, তখন তাকে পিটাচ্ছে, ঝাঁটা দিয়ে পিটাচ্ছে, যত পিটাচ্ছে ওই লোকটা হাসছে, যত মারছে তত হাসছে, তো হাসছে মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, আর বলছে আমি মারতে মারতে ক্লান্ত হয়ে গেলাম আর তোমার কিছু মনে হচ্ছে না, তুমি হাসছ, বলছে হাসবো না, আমার তোমাকে দেখে হাসি পাচ্ছে, বলছে কেন, আমাকে দেখে তোমার হাসি পাচ্ছে, বলছে আমি আধ ঘন্টা ঘুমিয়ে আমার এই অবস্থা, তুমি তো সারা জীবন ঘুমাবে, তোমার কি অবস্থা হবে, এই জন্য আমার দেখে, হ্যাঁ তোমাকে দেখে আমার হাসি পাচ্ছে, এই হচ্ছে আমাদের অবস্থা, ভগবান হচ্ছেন ভক্তা, আমরা যদি ভগবানের আসন গ্রহণ করতে চাই তাহলে আমাদের এরকম ঝাঁটা পেটা খেতে হবে মায়ার দ্বারা, এইটা হচ্ছে আমাদের স্থিতি, কিন্তু আমরা এটা বুঝতে চাই না, আমরা বুঝবো ভালোই ভালোই আছি, কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে, আমরা ভগবানকে না মানলে ভগবান হতে হলে কি অবস্থা হয়, মাতৃগর্ভে এক নরক, তারপরে মাতৃগর্ভ থেকে বেরোলে এখানে নরক, মৃত্যু হলে আর এক নরক, সব জায়গাটাই যন্ত্রণাদায়ক, কিন্তু আমরা ভাবছি ভালো আছি, প্রভুপাদ বলছেন একটা লোক হাসপাতালে শুয়ে আছে, অপারেশন হয়েছে, স্যালাইন চলছে, কেমন আছো, ভালোই আছো, আমাদের এই অবস্থা, আমরা বুঝতেই পারছি না যে আমরা নরক যন্ত্রণা ভোগ করছি, আমরা আনন্দ করছি, যে যেভাবে কপিলদেব ব্যাখ্যা করছে যে গর্ভের অবস্থা, যে গর্ভে মূত্র, তারপরে যে মল আর রক্তের মধ্যে আমরা ভেসে থাকি, কি বিচ্ছিরি অবস্থা, তারপরে এখানে বেরিয়ে এসে আর এক যন্ত্রণা, ছোটবেলায় যন্ত্রণা, আমি খেতে চাইলে খিদে পেলে কাঁদছি, তো ভাবছি মা বুঝতেই পারছে না, আর এক যন্ত্রণা, তবে বড় হলে আর এক মনের যন্ত্রণা, আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক ক্লেশ, তারপরে আবার পাপ করতে বাধ্য হই আমরা রজগুণের প্রভাবে, তারপরে আবার মৃত্যু হয়ে গেলে আবার নরকে যেতে হবে, নরক যন্ত্রণা ভোগ করে আবার মাতৃজঠরে আসতে হবে, খুব অবস্থা খারাপ, এই জন্য আমাদের সমস্যার সমাধান করতে গেলে আমাদের একটাই প্রার্থনা করতে হবে ভগবানের চরণে শরণাগতি, যেটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন, ওই নন্দ চনুজ কিঙ্করং পতিতাং মাং বিষণু ভবাম বুধৌ কৃপায় তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্ত, এটা হচ্ছে আমাদের প্রার্থনা হওয়া উচিত, কিন্তু আমরা সেই প্রার্থনা না করে আমরা যদি অন্যরকম প্রার্থনা করি, অন্যরকম জিনিস বাসনা করি, তাহলে আমাদের জীবনটা দুঃখে পরিপূর্ণ হবে, এবং এই দুঃখ থেকে নিবৃত্তি লাভের মহাপ্রভু সহজ পন্থা দিয়ে দিয়েছেন, তিনি পন্থা দিয়েছেন ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাং মাং বিষণু ভবাম বুধৌ কৃপায় তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্ত, তাই আমাদের সমস্যার সমাধান হচ্ছে কৃষ্ণ স্মৃতি, কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে আমাদের দুঃখের কারণ, এবং এই কৃষ্ণ বিস্মৃতি রয়েছে বলেই আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি, কৃষ্ণ ভুলি যে জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ, তাই প্রভুপাদ বলছেন এখন আমরা ভগবানের দিকে পেছন করে আছি, তাই জন্য আমরা দুঃখ, মায়া মানে কি যেখানে কৃষ্ণ নেই, কিন্তু যেখানে কৃষ্ণ আছে সেখানে মায়া নেই, যেহেতু আমরা ভগবানের দিকে পিছন করে আছি তাই জন্য আমাদের এত দুঃখ, তাই আমাদের সমস্যার সমাধান হচ্ছে আমরা যে ভগবানের দিকে মুখ পিছন করে আছি, আমাদের যদি ভগবানের দিকে তাকাই তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, এবং সেটি সম্ভব সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, ভগবানের চরণে শরণাগতি এবং কলিযুগে মহাপ্রভুর প্রদর্শিত নাম সংকীর্তনের আশ্রয় গ্রহণ করলে আমরা অতি সহজেই এই সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে ভগবানের আশ্রয় লাভ করব, এবং এই জীবনের শেষে আর এই নরক যন্ত্রণা ভোগ না করে সরাসরি ভগবত ধামে ফিরে যেতে পারব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্রীল প্রভুপাদ কি গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি হরিনাম সংকীর্তন কি। রূপে মা আনন্দে হরি হরি বল।